আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে পাকের আলোচনায় গত সপ্তাহে থেমেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমরাতুল কাদা, কাজা উমরা আদায় শেষ হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ তারপরে তিনি রওনা করে দিয়েছেন ফেরাত মদিনার পথে। এখানে থেমেছিলাম, তাই না? পথিমধ্যে যখন তিনি মক্কা শহর ছেড়ে একটু এগিয়েছেন এবং ওখানে ওনারা রেস্ট নিচ্ছিলেন, ওই সময় তিনি প্ল্যান করেছেন ওনার মাইমুনা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ওনার শাদি মোবারকের জন্য সেখানে প্রোগ্রাম হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে প্রস্তাব আসলো, আবু রাফিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনা ওয়া হুয়া হালালুন, তিনি উমরা শেষ করে যখন হালাল হয়ে গেছেন তখন মক্কার বাইরে এসে তিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহুকে শাদি করলেন। ওয়া কুনতু আনার রাসূলু বাইনাহুমা, আমি ওনাদের মধ্যে এই প্রস্তাবক ছিলাম, এই প্রস্তাব দিয়েছিলাম এবং তিনি কবুল করেছিলেন এই শাদির মধ্যে। আর মাইমুনা রাদিয়াল্লাহু আনহু কে? আসলে উনি হচ্ছেন ওনার চাচা আব্বাস, যিনি আছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনহুমা বা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়া উখতু, তিনি ওনার আব্বাস রাদিয়াল্লাহু আনহুর শালিকা হন সম্পর্কে, মাইমুনা রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহু শালিকা হন এবং তিনি আবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর খালা হচ্ছেন, খালাম্মা, মায়ের বোন, আপন মানে মায়ের বোন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খালিদ ইবনে ওয়ালিদ যেন ইসলাম কবুল করে সে খবর তো আমরা একটু ইঙ্গিত পেয়েছিলাম, তিনি খুব আগ্রহী ছিলেন যে এমন একজন দক্ষ সেনাপতি ইসলামের জন্য খুব দরকার আছে। তিনি মেসেজ পাঠিয়েছিলেন খালিদ কই, তাকে আমি মিট করতে চাই উমরার হালতে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, তখনও ইসলাম কবুল করেনি, পালিয়ে আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে দেখা করবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদিগুলো কিন্তু অন্যতম আরেকটা উদ্দেশ্য ছিল, আপনারা জানেন, ইতিমধ্যে আমরা শুনেছি যে শুধু বিয়ের জন্য বিয়ে নয়, বরং এর মাধ্যমে তিনি আত্মীয়তার সম্পর্ক করে লোকদেরকে ইসলামের দিকে নিয়ে আসার ব্যবস্থা করবেন। এটা একটা বড় উইজডম, হেকমা আল্লাহ তাআলা ওনাকে দিয়ে এই কাজ করিয়েছেন। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমার খালাম্মার এই প্রস্তাব যখন আসলো তিনি সেই প্রস্তাবকে কবুল করলেন। ওনার আসলে তিনি আগে বিয়ে হয়েছিল মাইমুনা রাদিয়াল্লাহু আনহার, জাহেলি জামানাতেই ইসলামের আগেই মাসউদ ইবনে উরওয়া সাকাফির সাথে, পরবর্তী পর্যায়ে এই বিয়েটা টিকে নিয়ে তালাক হয়ে যায়, মাসউদ ইবনে উরওয়া সাকাফি ওনাকে তালাক দেন। অতঃপর ইসলামের নবুয়তের দাওয়াত আসে, তারপরে মক্কা জিন্দিগিতে উনি ছিলেন এখানেই এবং ওনাকে তখন মক্কাতে বিয়ে শাদি করেছিলেন আরেকজন যিনি মুসলিম, ওনার নাম ছিল আবু রহম ইবনে আব্দুল উজ্জা, কিন্তু কিছুদিন পরে ওনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে উনি দুইবার বিধবা হলেন। অতঃপর যখন প্রস্তাব আসলো উমরাতুল কাদা, কাজা উমরার করার পরে তিনি ওনাকে শাদি করলেন এবং উনি ওনার নাম মাইমুনা রাখলেন, ওনার আগের নাম ছিল বাররাহ। এরপরে বিয়ে শাদি হওয়ার পরে তিনি মদিনার দিকে চলে গেলেন। এরপরে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ওনার কিছু আসলে পরিচয় আর একটু হওয়া দরকার, যে তিনি খুব ভালো মানের একজন মহিলা ছিলেন। ওনার ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বেশ আগেই মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, ওনার ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করলেন, যাহাবাত আল্লাহি মাইমুনা, আহারে মাইমুনা চলে গেলেন, ওয়া কানাত মিন আতকানা লি মান আতমিন আতকানা লিল্লাহি ওয়া আওসালনা লিরহিম, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন, তাকওয়ার দিক থেকে তিনি আমাদের সবার মধ্যে ঊর্ধ্বে ছিলেন এবং সবার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রেও তিনি সাংঘাতিক স্পর্শকাতর ছিলেন এবং সংবেদনশীল ছিলেন, তার মানে তিনি কাউকে কষ্ট দেননি, আত্মীয়তার সম্পর্ককে সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করেছেন। তো সতীন যদি সতীনের ব্যাপারে প্রশংসা করে তাহলে এটা তো ছোটোখাটো কোনো বিষয় না, এটা অবশ্যই খুবই উঁচু মানে রিচ করলেই উনি এই সার্টিফিকেট পাওয়ার কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই আল্লাহ তাআলা এই সমস্ত বিবিদেরকে মিলিয়ে দিয়েছেন যারা সত্যি তাকওয়ার মানে অত্যন্ত উঁচু মান অর্জন করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মন্তব্য করলেন যে আসলে কিন্তু উনি খুবই উঁচু বংশের লোক ছিলেন এবং দিনের দিক থেকে ওনারা তিনজন বোন অনেক আগেই জাহেলি জামানার পরে ইসলামের নবুয়তের বেশ আগেই ওনারা মানে দেরি করেননি খুব বেশি ইসলাম কবুল করতে। তিনি বললেন যে আল আখাওয়াতু মুমিনাতুন, তিনজন বোন তারা তিন বোন এবং তিনজনই মোমিন হয়ে গেছেন বেশ আগে মক্কা, অনেকে তো হিজাব নিকাশ করেছেন ফাতে মক্কার পরে অনেকে ইসলাম কবুল করেছেন। এই তিন বোন হচ্ছেন একজন মাইমুনা, একজন উম্মুল ফাদল, তিনি হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহ আনহুর স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ওয়াইফ হওয়ার কারণে চাচি উম্মুল ফাদল, আর আরেকজন হচ্ছেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, তিনিও বেশ আগেই ইসলাম কবুল করেছিলেন। তিনি একদিক থেকে আবার এই ওনারা তিনি তিনজনই বোন, তাহলে এই তিন বোন মাইমুনা উম্মুল ফাদল এবং আসমা তিনজনেই ইসলাম কবুল করেছিলেন তিন বোন বেশ আগেই মক্কা থাকা অবস্থাতে। এরপরে তিনি বিয়ে শাদী হয়ে গেল মদিনা চলে গেলেন, ওনার ইন্তেকাল হয়ে যায় হেদাউ খামসিন আলিল হিজরা, হিজরি ৫১ সনে ওনার ইন্তেকাল হয়েছিল। আর বিষয়টা হলো যে যেখানে ওনার মক্কা থেকে বাইর হওয়ার পরে মদিনা যাওয়ার পথে ওনারা যাত্রা বিরতি করে যেখানে বিয়ে শাদী হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে এক রাত্র ছিলেন, ওনার সঙ্গে সঙ্গ কাটিয়েছেন, ঠিক আবার যখন তিনি মদিনা থেকে মক্কা আসছিলেন ওইখানে ওনার ইন্তেকাল হয়ে গেল, যেখানে ওনার শাদী হয়েছিল ঠিক ওই জায়গাটা ওনার ইন্তেকাল হয়ে যায়। এমনকি সাহাবিরা ওই জায়গাটা মার্ক করে রেখেছিলেন যে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে ওনার সঙ্গে রাত্রে অবস্থান করেছিলেন ওই জায়গাটাতে ওনাকে কবর দিয়েছে। এরপরে তিনি মদিনায় পৌঁছে গেলেন, ইতিমধ্যেই মদিনায় পৌঁছে যাওয়ার পরে এখন এটা শেষ হিজরি সপ্তম সনের শেষ মাস, এখন জিলহজ মাস এসে গেছে, তিনি আরও কিছু কাজ বাকি থাকলো মদিনার আশেপাশে মক্কার আশেপাশে কিছু এলাকাকে তিনি সিকিউর করতে চাইলেন দুশ্মন মুক্ত কীভাবে করা যায়। তো একটি কবিলা ছিল বনি সুলাইম এলাকায় এবং তাদেরকে দিনই দাওয়াতি কাজ করার জন্য তিনি প্রায় ৫০ জনের মতো সাহাবিকে পাঠালেন এবং তাদের ওনারা পৌঁছার আগে একজন গোয়েন্দার মাত্র পাঠিয়েছিলেন একজনকে খোঁজ খবর রাখার জন্য যে তারা ওনাদের উপরে অ্যাটাক করে কি না ইত্যাদি। তো উনি যখন ওখানে গেলেন যে সাহাবিকে ওখানে তিনি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই ৫০ জনের, তিনি হচ্ছেন সাহাবি আল আখরাম ইবনু আবুল আউজা। তো উনি সেখানে পৌঁছে গেলেন, ইতিমধ্যেই তারা খবর পেয়ে তারা ওনাদেরকে আক্রমণ করার প্রস্তুতি নিয়ে ফেলল। ওনারা গিয়েছিলেন তাদেরকে দাওয়া দেওয়ার জন্য, দাওয়াতি মিশন নিয়ে গিয়েছিলেন, আসলে যুদ্ধ করার জন্য নয়। ওনারা থেকে মিট করলেন, মিট করে তারা যখন ওনাদেরকে দাওয়া দিলেন, দাওয়াতি বক্তব্য শোনার পরে তারা কি রিয়াকশন দেখালো, লা হাজাতালানা ইলা মা দাউতানা ইলাইহি, তুমি যে দাওয়াত নিয়ে আসছো এটার আমাদের কোনো দরকার নাই। প্রত্যাখ্যান করে তারা এবারে তীর ধনুক দিয়ে এবং বর্ষা দিয়ে ওনাদের উপরে আক্রমণ শুরু করে দিল। প্রায় ঘন্টাখানেক আক্রমণ হওয়ার পরে এবং তাদের দেখা গেল যে আরও প্রিপারেশন আছে পেছন থেকে, তাদের এগুলো তীর শেষ হয়ে গেলে তাদের সাপ্লাই রুট থেকে আরও আসছে। সাহাবিরা অনেকক্ষণ পর্যন্ত ফাইট করলেন, অনেক যুদ্ধে তাদের হাতের কে বলে যে নিজেদের নিরাপত্তার জন্য যে অস্ত্র নিয়েছিলেন সেগুলো দিয়ে ফাইট করলেন, করতে করতে প্রায় সব সাহাবাই শহীদ হয়ে গেলেন। আর আখরাম ইবনে আবিল আউজা যিনি লিডার ছিলেন, কমান্ডার ছিলেন বা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি বেশ আহত হয়ে মাইতের মতোই পড়ে আছেন। তো তারা ওনাকে মুর্দা মনে করে রেখে চলে গিয়েছে, কিন্তু উনি কষ্ট করে কোনো রকমে শেষে নিজে উঠতে পেরেছেন রাতের অন্ধকারে, হামাগুড়ি দিয়ে হলেও কোনো রকমে তিনি আস্তে আস্তে পেরিয়ে মদিনায় পৌঁছে গিয়েছেন এবং ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুঃসংবাদটা তা তিনি পৌঁছালেন যে এরকম ঘটনা ঘটে গেল। এভাবেই জিলহজ মাসের একটি বড় ধরনের সাহাবিদের শাহাদাতের ঘটনা ঘটলো। তারপরে হিজরি নবম সন অষ্টম সন এসে গেল। হিজরি অষ্টম সালের দিকে কিছু ঘটনা ঘটে, তার মধ্যে অন্যতম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সন্তান ছিলেন জাইনাব রাদিয়াল্লাহু আনহা। ওনার কন্যাদের মধ্যে তিনি সবচেয়ে বড় ছিলেন এবং ওনার শাদী হয়েছিল আবুল আস ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। তার কাহিনী আপনারা শুনেছেন যে আবুল আস ইবনে রবিয়া তিনি ইসলাম কবুল করেননি কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, কখনো দুশ্মনী করেননি। পরবর্তী পর্যায়ে আবুল আস বাণিজ্য কাফেলায় এসেছিলেন এবং এক পর্যায়ে ওনাকে সাহাবিরা বাণিজ্য কাফেলা থেকে ধরে নিয়ে আসছিল মদিনায়, মনে আছে তো? এবং উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধরা পড়ার পরে নাকি যুদ্ধে ধরা পড়ার পরে ওনাকে নিরাপত্তা সহকারে দেওয়া হয়, ফেরত দেওয়া হয় এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি এই শর্তে মুক্তি পাবা যে তুমি আমার মেয়েকে মদিনায় পাঠিয়ে দিবা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসেন সবাইকে আনতে পারেননি, হিজরতের কিছু পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাদের ওনাদেরকে এনেছেন, কিন্তু জাইনাব রাদিয়াল্লাহু আনহা রয়ে গিয়েছিলেন, ওনাকে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। তিনি কথা রেখেছিলেন এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আবার বাণিজ্য কাফেলা নিয়ে কাফেরদের সঙ্গে তাদের পক্ষ থেকে ব্যবসা করতে তিনি সিরিয়া গিয়েছিলেন। আবার ওই সময় ওনাকে সাহাবিরা যখন তাদেরকে অ্যাটাক করতো ওনাকে ধরে নিয়ে আসছিল, তিনি সেখানে নিরাপত্তা পেয়েছিলেন। তিনি পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা হয়ে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিরাপত্তা সহকারে আবার ফেরত পাঠিয়ে দেন এবং ইসলামের দাওয়াত ওনার ভিতরে অলরেডি পৌঁছে গিয়েছে। তিনি মনে মনে ইসলাম কবুল করে ফেলেছেন কিন্তু ডিক্লেয়ার করেননি। মক্কায় গিয়ে বাণিজ্য কাফেলার লোকদের যত লোকের দায়িত্ব নিয়ে এসেছিলেন সবার মাল সব বুঝিয়ে দিয়ে তারপর কি করেছেন, বলে দিয়েছিলেন যে এখন আমার দায়িত্ব বুঝিয়ে দিলাম, আমি ইসলাম কবুল করে ফেলেছি, আমি এখন মদিনায় চলে যাব। সাহসিকতার সাথে তিনি সেই কাজ করেছিলেন। তিনি হচ্ছেন জাইনাব রাদিয়াল্লাহু আনহার স্বামী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম মেয়েটি প্রথম সন্তানের প্রতি পিতামাতার আদরটা কেমন হয় বলেন তো? সাংঘাতিক হয়, অনেক আদর হয়, আর কন্যা সন্তান হলে আরো বেশি হয়। তো তিনি ইন্তেকাল করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুহা হুব্বান শাদীদান, তিনি তার এই কন্যাটাকে অনেক মহব্বত করতেন, খুব আদরের টুকরা ছিল। তিনি খুব বেশি লম্বা হায়াত পেলেন না, 30 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের কারণ ছিল এবং উনি ওনার ঘর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতিন পাওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওনার ঘরে যে মেয়ে হয়েছিল তার নাম ছিল উমামা রাদিয়াল্লাহু আনহা। এবং আপনারা হাদিস শুনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, উমামা ওনার কোলে কাঁধে থাকতো, এরকম ব্যাপার হয়েছে। তিনি তাকে কোলে করে নামাজ পড়তেন, সেজদার সময় আবার রেখে দিতেন, আবার সেজদা থেকে উঠার পরে আবার কোলে নিতেন, সেই উমামা। এরপরে ওনার যখন দাফন কাফন হয়ে গেল তো ওনার যে মেয়ে যে উমামা ছিল, এই উমামা যখন বড় হয়েছিল এই উমামাকে পরবর্তী পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহু শাদী করেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে। ওনার মেয়ে জয়নাবের পক্ষ থেকে আরেকটি ছেলে সন্তান হয়েছিল, তার নাম ছিল আলী। আরবরা কিন্তু সব কমন নাম রাখেন, নাম রাখে নিজেদের মধ্যে বেশি, আমরা খালি মনে করি আনকমন কোনটা আছে, কারো কাছে নাই, ওই রকম নাম কোথায় পাওয়া যায়, এই এক বদভ্যাস আমাদের সমাজে আছে। আর আনকমন খুঁজতে গিয়ে যা উল্টো পাল্টা নাম রাখে তার বলার মতো না, কিন্তু আরবদের সব ঘুরে ঘুরে কমন নামগুলোকে তারা যেগুলো পছন্দ করে তাদের কোনো আপত্তি নেই এগুলো। তো ওনার এই নাতি যে আলী ছিল, এই আলীকে নিয়ে তিনি ফাতে মক্কার দিনে উটের পিঠে বসিয়ে মক্কা বিজয় করতে গিয়েছিলেন। তারপরে অ্যাগেইন এই সন্তানটা যখন প্রায় সাবালক হয়ে আসছে, এই বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেই নাতিটা ইন্তেকাল করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলো ইন্তেকাল করে ফেললো, ছেলে নাতিগুলো ইন্তেকাল করে ফেললো, শুধু মেয়ে থাকলো আর নাতিন থাকলো। এর মধ্যে আল্লাহ তাআলার বিরাট মাসলাহাত আছে, আছে কিনা বলেন? কারণ যদি ওনার ছেলে সন্তান অথবা ছেলে নাতি থাকতো, এটাকে নিয়ে বড় ফেতনা হয়ে যেত, যে ওনাকে নিয়ে মানে খেলাফতের মধ্যে নিয়ে বসানো দিন টানাটানি চলতো, এটা নিয়ে কি হয়ে যেত। তারপরে আল্লাহ তাআলা তো জানেন মানুষের দুর্বলতা, আল্লাহ ছেলেদেরকে নিয়ে গেছেন, নাতিদেরকে নিয়ে গেছেন। এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থাকার পরে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে দেখেন কি আবার এটা নিয়ে বাড়াবাড়ি হয়ে গেল। শিয়ারা বলল যে আলী জামাতা আছে, জামাতা থাকতে আবু বকর কেমনি খলিফা হয়, জানেন তো শিয়াদের বিশাল আপত্তি। তারা বলে যে আবু বকর ওমর জোর করে খলিফা হয়েছে, আলীর হক নষ্ট করেছে। তো আল্লাহ তাআলার মাসলাহাত যে কি আছে, হেকমা কি আছে দেখেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছেন, কিন্তু অনেক কষ্ট হয়েছে না? আরে অনেক কষ্ট হয়েছে, কারণ নিজের নাতি নাতিনের জন্য যে কি মায়া হয়, যাদের নাতি নাতিন হয়েছে তারা বুঝবেন, না হলে জীবনে আমি নিজেও বুঝি নি, এটা হওয়ার পরে বুঝেছি যে নাতি নাতিনের প্রতি মানুষের মায়া মমতা কেমন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, নিশ্চয়ই আখেরাতে এর বিনিময়ে আল্লাহ তাআলা ওনাকে আরো শান বাড়িয়ে দেবেন। হিজরি অষ্টম সনে আরো কিছু ঘটনা ঘটে, তার মধ্যে অন্যতম ঘটনা হলো মদ নিষিদ্ধ হওয়া, মদ্যপান হারাম হয়ে যাওয়া। এই ঘটনা ঘটে হিজরি অষ্টম সনে। যদি কিছু ইখতলাফ এসেছে, কিন্তু মেজরিটি ইমামদের দৃষ্টিতে অষ্টম হিজরিতেই ফাইনালি মদের হারামকরণের হুকুমটা আসে। এবং হারাম হওয়ার পরে একটি ঘটনা এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে হাদিয়া পাঠালো, মক্কা বিজয়ের বৎসরই তিনি মক্কা বিজয় গিয়েছেন, তাইফে ওনার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তাইফ এলাকায় ওনার পক্ষ থেকে। তিনি যখন মক্কা এসেছিলেন, মক্কা বিজয়ের পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা হলো, তিনি বড় একটা মদের বোতল গিফট নিয়ে আসছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির জন্য, কারণ সে তো মুসলিম না, অমুসলিম ছিল, আগে থেকে ওনার সঙ্গে একটু সম্পর্ক ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো কোনো রেওয়ায়েতে সাকিফ মানে তাইফ থেকে, কোনো কোনো এলাকায় দাওস আরেকটি পাশের কবিলা থেকে ওই লোকটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শুভাকাঙ্ক্ষী ছিলেন ওকে আগে থেকে, সে মদের এই গিফট নিয়ে আসলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইয়া আবা ফুলান আমা আলিমতা আন্নাল্লাহ হারামাহা, তার কাছে এখনো খবর পৌঁছেনি যে ইতিমধ্যে মদ হারাম হয়ে গেছে। তো তিনি বললেন, তুমি জানো না, খবর পাও নাই এখনো, এবং তখন ইতিমধ্যে লোকটি মুসলিমও হয়ে গেছে, মদ যে হারাম হয়ে গেছে কারণ সে তার কবিলাই বসবাস করছে, সে জানতে পারেনি যে মদিনায় হারাম কার্যকরী হয়ে গেছে। তখন এটা শোনার পরে তো সে আর কোনো দ্বিমত পোষণ না করে তার নিজের গোলামকে কৃতদাসকে বলল, এজহাব ফাবিআহা, যে মদের বোতলটাকে ঠিক আছে হারাম যখন হয়ে গেছে আর খাওয়া যাবে না, তো বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে আসো। অনেক দামি একটা মদের বোতল নিয়ে আসছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথাটা শুনে বললেন, ইয়া আবা ফুলান বিমাদ আমার তাহু, কিসের কথা বললা তোমার গোলামকে, ক্রীতদাসকে কি করতে বললা? আমার তুহু আনিয়া বিয়াহা, বললাম যে সেদিন একটা বিক্রি করে দেয়, খাওয়া যেহেতু যাবে না এখন, তো এর বেশি মাসালা তো বেচারা জানে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাযী হাররামা শুরবাহা হাররামা বাইআহা, যে আল্লাহ মদের পান করাকে হারাম করেছেন, তিনি তার বিক্রি করাকেও হারাম করে দিয়েছেন। তখন লোকটা আর দ্বিমত করেনি, সঙ্গে সঙ্গে আমরা বিহা ফা উফরিকাত ফিল বাথা, তখন লোকটি বলে দিল, ক্রীতদাসকে দাও ওই বাইরে নিয়ে খোলা ময়দানে যেখানে দূরে একদম মাটি পানিতে সব ফেলে দিয়ে আসো, মানে মাটির মধ্যে ফেলে দিয়ে আসো। এখানে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম, আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেকেই মদের বিক্রির ব্যবস্থা করেন আর বলেন না আমরা জীবনেও খাই না, জীবনেও খান না, অনেক ভালো কাজ করেন, কিন্তু এই যে মদ যে বিক্রি করছেন এটা তো হারাম, যে জিনিসকে আল্লাহ তাআলা খাওয়া নিষেধ করেছেন সেটার বিক্রিও হারাম করে দিয়েছেন। এখন আমরা আসি যে মদ হারামকরণের পর্যায়টাই, প্রক্রিয়াটা কয় পর্যায়ে হলো। কোনো কোনো হাদিসে তিন পর্যায়ের কথা আসে, কোনো কোনো হাদিসে চার পর্যায়ের কথা এসেছে। চার নম্বরটাকেই অনেকেই একটু ইগনোর করেছেন, সেটা হলো একদম প্রথম দিকে, সেটা সরাসরি খুব কন্ডেম করা হয় নাই, এই জন্য অনেকে ওটাকে ইগনোর করেন। সেটা কি? তা হচ্ছে সুরা নাহালের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিন সামারাতিন নাখীলি ওয়াল আনাবি তাত্তাখিদুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। এই যে সামারাতিন নাখীল, নাখীল মানে খেজুর গাছ, খেজুর গাছের যে এই ফল তার মানে খেজুর, আর আনাব আর আঙ্গুর, আরব দেশের লোকেরা এই দুটো দিয়েই মদ বানাতো, তাদের কাছে আর অন্য আইটেম ছিল না বেশি মদের, এই দুটো দিয়ে মদ বানাতো, যে এই দুটো ফল দিয়ে তোমরা কি করো, তাত্তাখিদুনা মিনহু সাকারা, তোমরা এগুলি দিয়ে মদ বানাও, ওয়ারিস কান হাসানা, আর এগুলোর মধ্যে অনেক সুন্দর রেজেক আছে। এখানে মদ হারাম ব্যবহার করার কোনো কথা নাই, কিন্তু একটু ইঙ্গিত আছে এই জিনিসটা ভালো না। তার কারণ কি বলেন, যে এমন জিনিস বানাও যেটা দিয়ে সাকার হয়, সাকার মানে মাদকতা আসে, আর পরে বললেন রেজকান হাসানা, অনেক সুন্দর রেজেক আছে। তাহলে এই মদটা সুন্দর রেজেকের মধ্যে ঢুকলো না, ফলের মধ্যে অনেক সুন্দর রেজেক আছে কিন্তু ওটা দিয়ে তোমরা মদ বানাও, আর মদ যারা বানায় না এমনি খায়, এটা রেজকান হাসানা, খাওয়ার কাজটা খুব সুন্দর রেজেক। তাহলে বোঝা গেল মদ খাওয়ার রেজেকটা সুন্দর রেজেক না, একটুখানি এটাকে ডিফারেন্টলি আল্লাহ মেনশন করেছেন, তাই না? ইঙ্গিত আছে, এই জন্য অনেকে ইঙ্গিতটাকে গণেছেন আর অনেকে ইঙ্গিতটাকে গণেন নাই, যে এটা ঠিক আছে এত সিরিয়াসলি বোঝা যায় নাই, কিন্তু আসলে আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিয়েছেন এটা রিজকুন হাসানা না। একটু কিছু মেন্টাল প্রিপারেশন হয়ে গেল যে অন্তত পক্ষে মদটা খাওয়া হারাম নয় কিন্তু এটা সুন্দর রিজক না আর কি। তো এরা, এটা একটা প্রথম কাজ হলো। এরপরে মেইন মদের ব্যাপারে আপত্তি আসলো সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আপনাকে তারা জিজ্ঞেস করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে, যে এগুলো ঠিক আছে কিনা, ইসলাম কবুল করার পরে এগুলো করা যাবে কিনা, আমরা তাকে করে আসছি, এগুলো সব একদম আরব সমাজের পার্ট অ্যান্ড পার্সেল ছিল, যেভাবে এই সমস্ত দেশে মদ নিষিদ্ধ করতে গেলে এটা সমাজের একদম অংশ হয়ে গেছে, তাদের কাছে ভেরি ডিফিকাল্ট হবে অ্যাকসেপ্ট করা, লটারিও তাই, জুয়াও তাই অনেকটা। তো এইরকম আরব দেশে খুব ছড়িয়ে পড়েছিল জিনিসটি। তো আল্লাহ তারা তখন হঠাৎ করে এটা নিষেধাজ্ঞা হারাম একসঙ্গে করেননি, কারণ করলে কি হতো, মানুষের পক্ষে এটা অ্যাকসেপ্ট করে নেওয়া ভেরি ডিফিকাল্ট হয়ে যেত। মানুষের সাইকোলজিকে আল্লাহ তালা কনসিডার করে শরীয়তকে নাজিল করতে 23 বছর নিয়েছেন, তা নাহলে কোরআন একসঙ্গে পুরোটা নাজিল করে দেওয়া যেত, তাই না? একসঙ্গে নাজিল করে দিলে আমল করা যেত না, এটা ইম্প্র্যাকটিক্যাল হয়ে যেত। এই জন্য আল্লাহ তালা প্রাথমিকভাবে প্রস্তুতি করার জন্য বললেন যে এই দুটোর মধ্যে ইসমুন কাবীর, অনেক গুণা আছে, ওয়া মানাফিউ লিন্নাস, তবে লোকদের জন্য কিছু ফায়দাও আছে, তবে যদি কম্পেয়ার করা তুলনা করো, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এদের গুনার ক্ষতির পরিমাণ এত বেশি ফায়দার তুলনায়, সেটা অনেক বেশি। তো এখন ক্ষতির পরিমাণ বেশি, লাভের পরিমাণ কম, কিন্তু হারামের কোনো ঘোষণা আসেনি। তো এই কথা বলে ছেড়ে দেওয়া হলো, কিন্তু এখানে ইশারা রয়েছে যে এটা ছেড়ে দেওয়াটা উত্তম না এটা খেতে থাকা উত্তম, কিছু ইঙ্গিত আছে না, ছেড়ে দেওয়াটাই উত্তম, যে জিনিসের মধ্যে ক্ষতি বেশি লাভ কম তো সেটার থেকে দূরে থাকাই তো ভালো, এটা মানসিক প্রস্তুতি হচ্ছে আরেক লেভেলে। ওকে, 3 নম্বরে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। সূরা নিসার 43 নম্বর আয়াতে আসলো, হে ইমানদারগণ, নামাজের কাছেও যেও না যখন তোমরা মদাসক্ত থাকো, মাদকাসক্ত থাকো, নেশার হালতে থাকো, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না নেশা কেটে যায় আর কি বলো সেটা বুঝতে পারো। এতে করে আরেকটি রেস্ট্রিকশন আসলো, কিন্তু এখন হারাম হয়নি, নামাজের সময় খাওয়া যাবে না। এখন নামাজের সময় বলতে কি, 5 ওয়াক্ত নামাজ, দুইটার মধ্যে যদি গ্যাপ ধরেন, নামাজ পড়ে গিয়ে 1 ওয়াক্ত জোহরে পড়ে না, যদি কেউ খাওয়া দাওয়া করতে যায় এরপরে মদ খায়, আসরের আগে এটার আসক্তি কাটবে কিনা সন্দেহ আছে, আসর পরে যদি খাওয়া শুরু করে মাগরিবের আগে সারবে কিনা, এইসব প্রবলেম আছে, এখন হিসাব করে খাওয়া লাগবে, তাহলে বোঝা গেল যে অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে, হয়তো রাতে রাতে একটু খান আর কি, বা নামাজের আগে খাওয়াটা ডিফিকাল্ট হয়ে গেল। তো অনেক আল্লাহ তাআলা কন্ট্রোল করে ফেললেন। তারপরে ফাইনালটা আসলো, তারপরে আমরা আসতেছি এখন এই যে নামাজের ক্ষেত্রে খাওয়া যাবে না, এটার একটা শানে নজুল আছে, ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? তিরমিজিতে আবু দাউদে বর্ণিত হয়েছে যে আলী ইবিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, ওনার নিজের ঘটনা, আলী ইবিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ঘটনা, সানা আলানা আব্দুর রহমান ইবিন আউফ তো আমান ফাদানা ফা আকালনা ও সাকানা মিনাল খামর, যে আব্দুর রহমান ইবিন আউফ রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য ভালো করে একটা মেহমানদারির ব্যবস্থা করলেন, পার্টির আয়োজন করলেন, খাবার দাওয়াত দিলেন। উনি কিন্তু অনেক ধনী সাহাবি ছিলেন জানেন তো, আব্দুর রহমান ইবিন আউফ মদিনা শহর থেকে বেরিয়ে গেলে ওনার বিশাল ফার্ম ল্যান্ড, বিশাল এগ্রিকালচারাল এরিয়া, খেজুর গাছের বাগান, এখনো মেইন রোড থেকে গেলে দেখা যায় লেখা আছে হাদিকাত আব্দুর রহমান ইবনে আউফ, বিশাল। এবং উনি অনেক বড় ধনী সাহাবি ছিলেন। তো উনি কিছু সাহাবিকে নিয়ে পার্টি করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়া দিয়েছিলেন যে খুব ভালো করে মেহমানদের করলো বেচারা, মদও খাওয়ালো আমাদেরকে। শুনলে কেমন লাগে? আলী রাদিয়াল্লাহু আনহু মদ খেয়েছে, তাও ইসলাম কবুল করার পরে। আব্দুর রহমান আউফ যিনি জান্নাতে তার সুসংবাদ পেয়েছেন, তিনিও মদ খেয়েছেন হারাম হওয়ার আগে। তো তারপরে বলে মদ তো খেলাম, ফা আখাদাত ফিনা, মদ কিন্তু আমাদেরকে নেশায় ধরে বলছে ভালো করেই, মানে পরিমাণ ভালোই খাওয়া হয়েছে। ওয়াহাদারা তিসলা, এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন সবাই মিলে আমার দিল ইমামতি করতে, পার্টির মধ্যে এখন আমি ইমামতি করছি, ইমামতি করতে গিয়ে কুলিয়া ইউ হালকা ফিরুন সুরা পড়ছি, সেখানে কি আছে? কলিয়া ইয়াল কাফিরুন, হে কাফিরগণ, আপনি বলেন হে কাফিরগণ, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যেটার ইবাদত করো আমি সেটার ইবাদত করি না, তোমরা মূর্তির ইবাদত করো আমি সেটার ইবাদত করি না। এটা তো ঠিক আছে। এখন দ্বিতীয় আয়াতে তারপর কি, কলিয়া ইয়াল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, হে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদুন মধ্যে লাগাই দিয়েছেন গন্ডগোল, বলে দিয়েছেন ওনাহনু না আবুদু মা তাআবুদুন, এটা মারাত্মক অবস্থা, যে তোমরা যেটার ইবাদত করো আমরাও সেটার ইবাদত করি, ইন্না লিল্লাহ, বিরাট মারাত্মক অবস্থা ঘটে গেল। তারপরে নামাজ থেকে বের হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দিলেন, এবং এই নামাজের খবরে বসে গেল, আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, যে হে ইমানদারগণ, খবরদার নেশার হালতে নামাজের কাছে যেও না, নামাজ পড়ো না, যতক্ষণ না তোমরা টের পাও যে কি বলছো, তোমাদের এখন সেন্স কাজ করছে, মাদকতা নেই, নেশা আর নাই, তখন নামাজ পড়তে হবে। তাহলে তো এখন নামাজের সময় হিসাব করেই মদ খেতে হবে, এভাবে রেস্ট্রিকশন এসে গেল আপাতত। এই হাদি আয়াত যখন নাজিল হয়ে গেল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই ব্যাপারে তো খুব বেশি আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ যেন মদটা হারাম করে দেয়, তো হারাম করেন না এখনো আল্লাহ তাআলা, তবুও এক পর্যায়ে নামাজের রেস্ট্রিকশনটা উনি জোরে করে বিভিন্ন জায়গায় তিনি নিজেই অ্যানাউন্স করা শুরু করে দিলেন, যে তিনি বললেন যে সামিতু মুনাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনাদি, আমাদের কাছে খবর এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে আহ্বান এসেছে, ইদা উকিমাতিস সালাতু ফালা ইয়াকরাবান্না সালাতা সাকরানুন, নামাজ কায়েম হয়ে গেলে, আজান দেওয়া হয়ে গেলে খবরদার মসজিদের আশেপাশে, নামাজের আশেপাশে যেন কোনো নিশা খেয়ে কোনো ব্যক্তি নামাজ পড়তে যেন না আসে। আসলে নামাজ পড়তে না আসার নিষেধাজ্ঞার কারণ না, কারণ হলো মদটা সেভাবে হিসাব করে যেন খায়, এভাবে মেসেজ দিলেন। যাক, এই ঘটনা হয়ে গেল, তারপরে এভাবে চলছে। এখন এরপরে পঞ্চমটা, আচ্ছা চতুর্থ ব্যাপারটা, ফাইনাল হারাম করানোর খবরটা আসছে, যে ইতিমধ্যেই এক দুই তিন লেভেলে সাহাবিদের মধ্যে অনেকটা প্রস্তুতি হয়ে গেছে, মদটা আসলেই ভালো কোনো জিনিস নয়, ওনারা মোটামুটি অনেক প্রস্তুত হয়ে গেছেন, এখন এখন এটাকে ফাইনালি হারাম করা যাবে। তারপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরাল মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ এবং জুয়া আর যে সমস্ত মূর্তিগুলোকে ইবাদত করা হয় এগুলোর জন্য যা কিছু সেখানে কোরবানি করা, এই সব কিছুই রেজসুন, খুবই নাপাক, খুবই খারাপ, খুবই বড় নাপাকের জিনিস এগুলো। মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এগুলাকে এখন চূড়ান্তভাবে পরিহার করো, বর্জন করো, খবরদার, আর এগুলাকে তোমরা টাচ করতে পারবে না। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আশা করা যায় এতে কামিয়াব হয়ে যাবে। ওকে, এই প্রসঙ্গে এই আয়াতের নাজিল হওয়ার সানে নুজুলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিন পর্যায়ে মদ হারাম হয়েছে, উনি ওই প্রথমটাকে হিসাব করেন নাই। আর তারপরে বলেন যে মদিনাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পরেও মুসলমানরা মদ খেত, জুয়া খেলতো, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করছিল যে এখন তারা বুঝেন যে ইসলামের সঙ্গে মনের জন্য মিলে না, এটা খটকা লাগে। তো তারা জিজ্ঞেস করেছিল ইয়া রাসূলুল্লাহ, ফাসা আলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনহুমা, যে এই দুইটা ঠিক আছে কিনা, আগে তো করে আসি, এটা আমাদের পার্ট অফ পার্সেল অফ দ্য সোসাইটি, এখন করতে পারবো? তখন তিনি বললেন যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলার আগে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছিলেন ওই প্রথম আয়াটা যে এই দুটো সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তবে এই দুটোর মধ্যে ক্ষতির পরিমাণ বেশি, গুনার পরিমাণ বেশি, আর ফায়দা আসলে কম। তো ফায়দা আসলে কম বলতে কিছু ফায়দা আছে, কি ফায়দা আছে মদের মধ্যে বলেন তো, কি ফায়দা আছে জুয়ার মধ্যে, কি ফায়দা আছে? ব্যবসা বাণিজ্য অর্থনীতির একটা, কিছু লোকের চাকরি বাকরির ব্যবস্থা এগুলো হয়, তো এগুলো তো কিছু ফায়দা কারক হলো, হয়তো কিছু এমপ্লয়মেন্টের ব্যবস্থা হলো, কিন্তু এর মোকাবিলা ক্ষতি কি এটা তো ব্যাখ্যা করা লাগবে না, আমরা নিজেরাও বুঝি কি ক্ষতি। এখন মেডিকেল সায়েন্সে তো বলে মদ খাওয়ার ব্যাপারে কত রকমের সাবধান, যে মদের কারণে NHS-এর 40% বাজেট খরচ হয়, মদ রিলেটেড রোগের চিকিৎসা করতে গিয়ে গোটা স্বাস্থ্য বিভাগের খরচ কত হয়ে যায়, 40%। যদি মদ না মানুষ না খেত তাহলে NHS-এর বাজেটের 40% টাকা এই আকামে নষ্ট হতো না, এই জন্য অনেক পাবলিসিটি। এটা তো ক্ষতি পরিমাণ কত বেশি বোঝাই যাচ্ছে, আর জুয়ার মাধ্যমে কি ক্ষতি হয়, কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তারপর মোকাবিলা কয়েকদিনে পয়সা বানাচ্ছে, চাকরি করছে, এটা কিছুই না। যাই হোক, তো এই আয়াত শোনার পরে নামাজের সময় নিষেধ করা হয়, তখন অনেকে বললো মা হরে মা আলাই না, ঠিক আছে হারাম করা হয় নাই, নামাজের কথাটা খেয়াল রাখতে বলা হয়েছে। তারপরে এভাবে অনেক, শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা না, অনেক কিছু আরও একাধিক ঘটনা ঘটেছে, মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে গিয়ে গণ্ডগোল লেগে গেছে। এ তারপরে আল্লাহ তাআলা ইয়ে করলেন, আয়াত নাজিল করে দিলেন ফাইনালটা। এবং এই ফাইনালটার ক্ষেত্রে আরেকটি সানানিদুল এসেছে, সহি মুসলিম এসেছে, সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতু আলা নাফারি মিনাল আনসারি ওয়াল মুহাজিরিন, যে আমি আনসার এবং মুহাজিরদের সঙ্গে কিছু লোক এক জায়গায় ছিলেন, তাদেরকে আমি দেখা করতে এসেছিলাম, তারা একটা গল্প গুজব আড্ডার আসরে বসেছিলেন, আমি আসছিলাম দেখা করতে। ফাকালু তাআলা নুতাইমকা ওয়া নাসকিকা খামরান, তো ওনারা আমাকে অফার করলেন, আসেন বসেন, আপনাকে একটু মদ খাওয়াই দেই, মদ পরিবেশন করি, মদ দিয়ে মেহমানদের করি। ওই দালিকা কাবলাম তো হারাম খামার, হারাম হয়ে যাওয়ার আগের ঘটনা। তা আমি বসলাম, তো তারা আমাকে নিয়ে গেলো একটু পার্টি করার জন্য, এই শহরের বাইরে একটু বাগানের মতো আছে, খামার বাড়ির মতো আছে, সেখানে চলে গেলাম, দেখি যে ওনাদের কাছে মাশা আল্লাহ কিছু খাবারও নিয়ে আসছেন, কিছু কাবাবের মতো করে নিয়ে আসছেন, গোটা মাথাকে, উটের মাথাকে আগুন দিয়ে জ্বালিয়ে কাবাবের মতো করে নিয়ে আসছেন, তো ওটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন আর মদ খাচ্ছেন। ওকে, মদের বোতলও আছে, তো আমিও খেলাম ওনাদের সঙ্গে, মদে খেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। এরপরে আনসার মুহাজিরদের মধ্যে কিছু কথাবার্তা গল্প গুজব আরম্ভ হয়ে গেলো, তো এখন মুহাজিররা বলা শুরু করে দিল ওই মদের নেশার ভিতরে, আরে মুহাজিররা আনসার থেকে অনেক ভালো জানো, তা এই কথা যখন বললো আনসারি একজন ধরে এই মুহাজির একজনের ধরে মানে দিল জোর করে, মানে ওনাকে ওই ইয়ে একটা নিয়ে ওখান থেকে হাড্ডি একটা নিয়ে দিছে ওনারে অ্যাটাক করে মাথার মধ্যে দিছে জোরে বাড়ি একটা। ওকে, আসলে সে বাড়িটা নাকের মধ্যে লেগে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে হুঁশ যাওয়ার পর আসার পর ফেরত আসার পর দেখলো যে মারামারিতে ঘটে গেছে, নিশার হালতে রক্ত বের হয়ে গেছে। তারপরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলাম যে ইয়া রাসূল, এই ঘটনা ঘটে গেছে, মারাত্মক কিছু ঘটে যাচ্ছে। তো আল্লাহ তাআলা তখন এই আয়াতটা চূড়ান্তভাবে হারাম হওয়ার আয়াত নাজিল করলেন। এভাবে একাধিক ঘটনা এসেছিল এবং এই ঘটনাগুলো যখন ঘটে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে খালি দোয়া করতে যে আল্লাহ, আর মুয়াদের ব্যাপারে তো কয়েকটা আয়াত নাজিল করছেন ফাইনালটা নাজিল হওয়ার আগে, আল্লাহুম্মা বাইন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ এই মদের ব্যাপারে এখনো ক্লিয়ার কোনো বয়ান আসলো না আপনার কাছ থেকে, আল্লাহ এই ক্লিয়ার একটা বয়ান দিয়ে দেন আমাদেরকে। ওনার কাছে মনে হচ্ছে যে এই উল্টা পাল্টা জিনিস এটা, এবং ওনার তাকাজা এবং ওনার দরখাস্ত অনুযায়ী ওনার মনের চাহিদা অনুযায়ী কয়েকটা আয়াত কয়েকটা হুকুম নাজিল হয়েছে, পর্দার হুকুম, এই মদ হারাম হওয়ার হুকুম একাধিক। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আল্লাহর কাছে খুব দোয়া করতে থাকলেন, ইয়া তখনই কিছুদিনের মধ্যে আয়াত নাজিল হয়ে গেল যে ফাজতানি বুহ, তোমরা চূড়ান্তভাবে এটাকে পরিহার করো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলে এটা শোনানো হলো তখন তিনি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু বলেন যে সঙ্গে সঙ্গে ইনতাহাইনা ইনতাহাইনা, আল্লাহ এই খারাপ জিনিস থেকে আমরা সরে আসলাম আর কোনোদিন টাচ করব না। আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম এভাবেই প্র্যাকটিস করেছেন। আরেকটি ঘটনা এসেছে যে সাহাবি আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু মিন মদিনা, তিনি মদিনায় একসময় খুতবায় বলেছিলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ তাআলা ইউআরিদু বিল খামরি ওয়ালা আল্লাহ সাইয়িনদুল বিহা ফিহা আমরান, হে লোকজন, তিনিও বললেন যে আল্লাহ তাআলা মদের ব্যাপারে ইশারা ইঙ্গিতে তোমাদেরকে কিছু বুঝাতে চাচ্ছেন, এই ইশারা ইঙ্গিতের কয়েক পর্যায়ে আসছে, ডাইরেক্টলি নিষেধ করা হয় নাই, তবে আমার মনে হচ্ছে লাল আল্লাহ সাইয়িনদুল ফিহা আমরান, ও চিরেই এটা চূড়ান্ত নিষেধাজ্ঞা দিয়ে হয়তো বা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ফেলবেন। ফামান কানা ইনদাহু মিন শাইইন ফালিয়াবিউহু, তো কাজেই এখন যাদের কাছে মদের স্টক আছে তোমাদের গুদাম ঘরে অনেক আছে, যদি জলদি করে বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে ফেলো, ওয়ালি ইয়ান্তাফি বিহি, এবং এটার ফায়দা এখন নেওয়া হারাম হওয়ার আগে। ওনার এই এক খুতবায় এই কথাটা বলেছিলেন হারাম হওয়ার অল্প কিছুদিন আগে, তারপরে পরে কয়েকদিনের মাথায় নাজিল হয়ে গেল সেই আয়াতটা যেটা চূড়ান্তভাবে হারাম করে দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার খুতবায় বললেন ইন্নাল্লাহ তাআলা হাররামাল খামর, এখন আল্লাহ তাআলা যেহেতু হারাম করে দিয়ে এই ফাইনাল আয়াত নাজিল করে দিয়েছেন, ফামান আদরাকাতু হাযিল আয়া ইনদাহু মিনহা শাইউন ফালা ইয়াশরিব ওয়ালা ইয়াবিয়, এখন যার কাছে মদ এখন রয়ে গেছে, এই তোমার যত টাকার মালই থাকুক এখন এটা খাওয়াও যাবে না, বিক্রিও করা যাবে না, পরিষ্কার হাদিস। এরপরে লোকেরা এই কথা শুনে যার ঘরে যেখানে যতটুকু ছিল সবগুলোকে এনে একদম খুলে ফেলে দিলেন, একটুও হেজিটেশন করেননি, কত টাকার মাল আছে আহারে বিক্রি করলে তো অনেক টাকা হয়ে যেত, এটাও কোনো পরোয়া করেননি, এমনকি খাওয়া অবস্থায় পর্যন্ত ওনারা ফেলে দিয়েছেন। এ বিষয়ে হাদিস বুখারী মুসলিমে এসেছে। সাহাবি এরা কিভাবে আমল করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুনতু সাকিয়াল কওমি ইয়াউমা হুরিমাতিল খামর, যেদিন মদ হারাম হওয়ার হুকুম নাজিল হয় আমি সেদিন এক পার্টিতে আমাকে ডেকে নিয়ে গেওয়া হয়েছিল লোকদেরকে মদ সার্ভ করার জন্য, সেদিনের কথা ওনার মনে আছে যে ওই দিন কি হলো, আবু তালহা ওনার বাড়িতে ছোট একটা পার্টি করলেন কিছু লোকজনকে নিয়ে, তারপরে আমাকে নিয়ে গেছিলেন একটু সার্ভ করার জন্যে। তো ফাজা আরা জন ওনারা মদ খাওয়ার জন্য রেডি হচ্ছেন সার্ভ করব, এই সময় একজন এসে বললেন ইন্নাল খামরা কাদ হুরিমাত, একটু খবর পাও নাই, মদ তো অলরেডি হারাম হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে। আবু তালহা এখন বললেন উখরুজ ফানদুর, বাইর হয়ে দেখো তা কি অবস্থা এটার খবরটা, ফাকারাত ফানাদারতু, এবং যিনি বললেন যে হারাম হওয়ার খবর আসছে এটা ঠিক কিনা চেক করে দেখো, ফাসামাইতু মুনাদিয়ান ইনাদি আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গলিতে গলিতে লোক পাঠিয়ে দিয়েছেন সাবধান মদ হারাম হওয়া হয়ে গেছে, মদ হারামের ঘোষণা এসে গেছে। এই কথা শুনে আনাস আবার ভিতরে গিয়ে খবর দিলেন যে আমি এখন শুনলাম অ্যানাউন্সমেন্ট এসে গেছে মদ ফরমালি ডিক্লার হয়ে গেছে হারাম, তখন তিনি যে পার্টির ইন্তজাম করেছিলেন যে সাহাবি আবু তালহা, তিনি বললেন যে ঠিক আছে এই ধাপ পাহাড়ে খাজাও, সবগুলো মদকে নিয়ে এখন রাস্তার মধ্যে ঢেলে দাও, বাইরে সব ফেলে দাও, তাহলে আরেকটু খেয়ে নেই আরেকবার, ফাইনালি আমাদের কাছে খবর এখনো ভালো করে আসে নাই, এই বেটা যে বলছে রাস্তার মধ্যে ঘোষণা করছে সে কি ঠিক না বেঠিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটু খেয়ে নেই, না সাহাবিরা এত মদের আসক্ত লোকেরাও ছেড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, আমাদের লোকেরা পারে না। ইয়া আল্লাহ, গত কালকে আমি পরিচয় দেব না, তা আশা করি তা যারা শুনবেন তারা মনে করবে না যে আপনাদের খবর সারা দুনিয়া করে দিচ্ছি। আমি একজন এরকম মদাসক্ত ব্যক্তি, এবং তিনি মানে ইয়াং বয়স থেকেই মদ খাওয়া শুরু করে দিয়েছেন, এমন মানুষটা অনেক ভালোই, কিন্তু মদের নেশা এমন হয়েছে ছাড়তে পারছেন না। তার স্ত্রী বেশ দিনদার, আহারে নিয়ে আসলেন যে কি করা যায়, এই বেচারা বললো যে আমি তো একমত ছাড়া দরকার, আমি ছাড়ার চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না, কি করব। আর স্ত্রী এই চিন্তা করতে করতে বেচারি মানে এরকম হয়ে গেছেন যে তার বলছে আমি অসুস্থ হয়ে গেছি, আমি এখন ফিট হয়ে পড়ে যাই, এটা টেনশন আমাকে এত কষ্ট দিচ্ছে। আর সে লোক বলে যে আমি জানি খারাপ কিন্তু কেন যে ছাড়তে পারি না। সাহাবিদেরকে আল্লাহ তাআলা, তা ওনারা এই আসক্ত ছিলেন অ্যাডিক্ট ছিলেন কিন্তু ছেড়ে দিয়েছেন। ইমান যদি শক্তিশালী হয়ে যায় তাহলে মানুষ অনেক বড় কাজও করে ফেলতে পারে, অনেক বড় লোকের করতে পারে। এখানে যারা ইসলাম কবুল করে অনেকেই, তারা মদ অনেক খেয়েছে না, আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করা সঙ্গে সঙ্গে তারা মদ খাওয়া ছেড়ে দিয়েছে। এই জন্য হিম্মত করতে হয় যাদেরকে কোনো গুনার সঙ্গে লিপ্ত আছি, বিড়ি সিগারেট খাওয়ার কাজটা ছাড়তে পারি না আমাদের অনেকে, আহারে কি দুরবস্থা। সাহাবিরা কিভাবে ছেড়ে দিলেন মদ খাওয়ার জিনিস, এটা তো আরো বেশি অ্যাডিকশন বিড়ি সিগারেট ধূমপান থেকে, এটাও ছাড়তে পারেন অনেকেই। আসলে একটু হিম্মত লাগবে, শয়তান যদি দেখে লোকটা হিম্মতওয়ালা মানুষ তাহলে তার পেছনে শয়তান বেশি আর সুবিধা করতে পারবে না, আর যদি দেখে যে না তারে আমি ধরে রাখতে পারবো তাকে শয়তান ছাড়বে না, শয়তানের সঙ্গে দুশ্মনী করতে হবে, মজবুত সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করবেন। এখন মদের নিষেধাজ্ঞা হওয়ার পরে সাহাবাকে আমার কিছু চিন্তা হয়ে গেল, আহারে আমরা তো মদ খেয়েছি হারাম হওয়ার পরে, এখন তো তওবা করতেছি আল্লাহর কাছে, এখন আমরা পাক জিন্দগিতে আসি আর মদ না খেয়েই আমরা বেঁচে থাকবো, তারপরে যখন আমরা ইন্তেকাল করব। কিন্তু আমাদের আগে যে সমস্ত ভাইরা মদ খেয়ে খেয়ে দুনিয়া থেকে চলে গেলেন আর তওবা করার নসিবও হলো না, এই খারাপ জিনিস পেটে নিয়ে যে কবরে গেলেন, তাদের কি হালত হবে, এটা নিয়ে ওনার দুশ্চিন্তায় আসেন। তো এই বিষয়ে বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে অনেক সাহাবীরা বলেন, বারা রাদিয়াল্লাহু আনহু বলেন যে মা তানাসুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুম ইয়াশরাবুল খামর, বেশ কিছু সাহাবীরা এই মদ খাইতে খাইতে তো মরে গেলেন আর এটা ছেড়ে দেওয়ার সময় তাদের জীবনে আসলো না। ফালাম্মা নাযালা তাহরিমাহুমা, যখন এই আয়াত নাজিল হয়ে গেল অনেকে বলাবলি শুরু করে দিল, আহারে আমাদের এই ভাইগুলো মরে গেল মদ খেয়ে খাওয়া অবস্থায়, যে তারা ছাড়ার সুযোগ পেল না, তাদের কি উপায় হবে আল্লাহর কাছে, তারা নিজেরা নিজেদের আপন জনকে হতে পারে, খুব সিম্প্যাথেটিকলি চিন্তা করছেন যে তাদের কি উপায় হবে আখেরাতে। তো আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা আল মাইদার 13 নম্বর আয়াতে, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি জুনাহুম ফীমা তু'ইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস-সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের কোনো তাদের ব্যাপারে কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই, তাদের কোনো ক্ষতি হবে না, তারা কি খেয়ে মরে গিয়েছিল, যদি তারা তাকওয়া অর্জন করে থাকে আর নেক আমল করে থাকে আর ঈমান এনে থাকে, ওই সময় পর্যন্ত যেগুলো নেক আমল ছিল, ঈমান ছিল, তাকওয়ার কাজ ছিল, ওগুলো যদি করে থাকে আর কি খেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিল, পরে সেটা হারাম হয়েছে, এইটার জন্য আল্লাহর কাছে তাদের কোনো অসুবিধা হবে না, সাহাবারা নিশ্চিন্ত হয়ে গেলেন। এরপরে হিজরি 8ম সনের সফর মাসে এক বিশাল ঘটনা ঘটল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের ঘটনা ঘটে যাচ্ছে, সাংঘাতিক ঘটনা। তিন লোক, তিনজনই বড় নাম করা, একজন খালিদ ইবনে ওয়ালিদ, আরেকজন আমর ইবনে আস, মক্কার অনেক বড় লিডার এবং কমান্ডার, আরেকজন ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, উনিও অনেক বড় প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনজনে এক কোনো এক পর্যায়ে মদিনায় পৌঁছে গেলেন ইসলাম কবুল করার জন্যে, পৌঁছানোর কাহিনী আসছে। পৌঁছার সঙ্গে সঙ্গেই যখন ওনারা বা পৌঁছার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তিনজনকে দেখা যায়, তিনি মন্তব্য করলেন, রামাতকুম মাক্কাতু বিআফলাদি আকবাদিহা, মক্কা তাদের শ্রেষ্ঠ সন্তানগুলোকে তোমাদের কাছে নিক্ষেপ করে দিয়েছে। ঘটনা হলো, আমরা ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন কি দুশ্মনী করেছেন ওনারা বদর ওহদ খন্দক। ওহদের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদের যুদ্ধের স্ট্র্যাটেজি মুসলমানদেরকে কিভাবে নিঃশেষ করে দিয়েছিল, কত সাহাবিকে হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে। ওনাদের ইন্টারেস্টিং কাহিনীটাকে বলছেন কে, আমরা ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন। তিনি বলেন যে আমরা যখন খন্দকের যুদ্ধ থেকে মক্কাতে গেলাম, সেখানে আমরা চিন্তা করতে থাকলাম যে খন্দকের যুদ্ধে গিয়েছিলাম মুহাম্মদ আর মদিনাকে উৎখাত করব, কিন্তু কিছুই তো করতে পারলাম না, নিজেরাই বিতাড়িত হয়ে চলে আসলাম। ভবিষ্যৎ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ঠেকানো যাবে, আমাদের এটা কি ধরে রাখতে পারবো? আর এগুলো নিয়ে কথাবার্তা বলছি, আমার মাইন্ডে আসলো তো মক্কার অনেকেই যারা আমার ক্লোজ আছেন, প্রভাবশালী লোকজন আছেন, তারা আমার সঙ্গে কথা বললো এবং আমি তাদের সঙ্গে কথা বললাম, যারা আমার কথা শুনে তাদের সঙ্গে আমি আলাপ করলাম। আমি কয়েকজনকে বললাম তা আলামু না ওল্লাহ ইন্নিলা আরা আমরা মুহাম্মদ ইয়ালুল উমুরা উলুয়ান কাবীরান, শোনো আমার কাছে মনে হচ্ছে মুহাম্মদের বিষয়টা এখন শুধুমাত্র উপরের দিকেই উঠবে, নিচে আর নামবে না, তাকে ঠেকানো যাবে না। ওয়া ইন্নি কাদ রাআইতু রাইয়ান ফামা তারাউনা ফিহি, এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করেছি, পরিকল্পনা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখো কি মনে হয় তোমাদের কাছে। কলু আমার আইতা, যে কি আপনার চিন্তা ভাবনা বলেন দেখি, আপনি তো আমাদের মধ্যে একজন অন্যতম জ্ঞানী প্রভাবশালী ব্যক্তি। কল আর আইতা আন্নাল হাকা বিন নাজ্জাশি ফানাকুনা ইনদাহু, চিন্তা করলাম যে এই মক্কা ছেড়ে আর মনে হয় মুহাম্মদের হাতে চলে যাবে, আমরা এখান থেকে ত্যাগ করে ইথিওপিয়াতে চলে যাই, হিজরত করি, উল্টা হিজরত আর কি, তাদেরও হিজরতের চিন্তা করছে, ওখানে চলে যাই, ওখানে গিয়ে কিছুদিন আমরা একটুখানি আশ্রয়ে থাকি, অ্যাসাইলামে থাকি। ফা ইন যাহারা মুহাম্মাদুন আলা কাওমিনা কুন্না ইনদান নাজাশি, তো আর মুহাম্মদ যদি শাসপ্রণত আমাদের কাউমকে পরাজিত করে ফেলে, মক্কা দখল করে ফেলে, তো আমরা তার সে তো আমাদেরকে পাইলে তো আর ছাড়বে না, আমরা মোটামুটি তার হাত থেকে নিরাপদ হয়ে গেলাম, ওখানে সেফ অ্যাসাইলামে থাকলাম আর কি। ফাইনা আন্নাকুনা তাহতা ইয়াদাইহি আহাব্বু ইলাইনা মিন আন্নাকুনা তাহতা ইয়াদাই মুহাম্মাদিন, আর মক্কা দখল করে ফেললে মুহাম্মাদের আন্ডারে বসবাস করার তুলনায় যদি ছেড়েও দেয়, তার হাতের তার প্রভাবের তুলনায় বরং নাজ্জাশির কাছে তার আন্ডারে থাকাটাই আমাদের জন্য কিছুটা মানের যত্নের জন্য সেফ হবে। ওয়া ইন তাহারা কাওমুনা ফানাহনু মান কাদ আরাফু, আর যদি যুদ্ধ আরেকটা বাজে আর আমাদের লোকেরা বিজয় লাভ করে, তাহলে ভালো, আমরা পরে এসে জয়েন করব, আমরা সেফ থেকে গেলাম, যুদ্ধের রিস্ক নেওয়া লাগলো না, তারা আমাদেরকে আশা করে ফেলে দেবে না। তো তারা বন্ধু বান্ধব কয়েকজন বললো ইন্না হাদার রায়, ভালোই তো বুদ্ধি চিন্তা করছো তুমি, খারাপ না। তারপরে বলে ঠিক আছে, একমত হয়ে গেলাম আমরা কয়েকজন, তো এক কাজ করো, নাজ্জাশির কাছে গেলে আমরা কিছু হাদিয়াটা দিয়ে ভালো করে নিয়ে যাই, যেটা দিকে খুশি হবে এবং আমাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করবে না, ওয়েলকাম করবে এবং ভালো ব্যবহার করবে, শেল্টার দেবে। তো আমরা কি জানা সবাই চিন্তা করলাম যে সে এখান থেকে মক্কা থেকে যে জিনিসটা ওখানে যায় বেশি রপ্তানি হয় ইথিওপিয়ার লোকদের কাছে, সেটা হলো চামড়া। চামড়াকে দাবাঘাত করলে ট্যানারির যে কাজ করে পাকা করে, এইটা এখান থেকে ওই দিকে বেশি সাপ্লাই হতো উটের চামড়াটা, এটাকে তারা তিনি পছন্দ করবেন। তো তারা খুব ভালো মানের কিছু গুড কোয়ালিটির চামড়া খরিদ করে টরে তার কাছে নিয়ে গেলেন। এরপরে আমরা তার কাছে পৌঁছলাম। ফা আল্লাহ ইন্না আলা ইনদাহু ইজ্জা আমর ইবনে উমাইয়া দমরি ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদ বাআথা ইলাইহি ফি শানি জাফির আসহাবি, ওখানে গিয়ে দেখে যে আরেক মুসিবত, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খন্দকের যুদ্ধের পরে এক সাহাবীকে পাঠালেন, কাকে পাঠালেন, আমর ইবনে উমাইয়া দমরি, চিঠি দিয়ে বাদশার কাছে যে আমাকে ওখানকার যারা মুহাজির এতদিন ছিল মদিনা, এখন মোটামুটি আমাদের শক্তি হয়েছে, সেই পাশে তাদেরকে পাঠিয়ে দাও। কয়েকদিন ওখানে গিয়ে দেখি যে সেই লোক বাদশাহ দরবারে হাজির, আমরা কি মুসিবতের মধ্যে পড়লাম তাকে দেখে, তো ওখানে নিয়ে যাওয়া কথা ফাদা খারা আলহি থুম্মা খারাজা মিন ইন্দিহি, তো ওখানে ঢুকে চিঠিটা দিয়ে সেখান থেকে যখন এই সাহাবি আমর ইবনে উমাইয়া দমরি মদিনা থেকে তিনি আসছিলেন, বের হয়ে গেলেন, এখন আমর ইবনে আস বলেন আমি এখন এটা দেখে চিন্তায় পড়ে গেলাম, তো আমার সঙ্গীদেরকে বললাম হ্যাঁ দা আমর ইবনে উমাইয়া, لو قد دخلت على النجاشي فسألت إياه فأعطانيه فضربت عنقه فإذا فعلت ذلك رأت قريش أني قد أجزأت عنها حين قتلت رسول محمد আমি এক কাজ করি নাজাশির কাছে হাদিয়া এগুলো ভালো করে দিয়া বলি শোনো আমরা তোমার সঙ্গে তো এদেরকে চিনি এরা মক্কার লিডার যে এই যে মদিনা থেকে লোকটা আসছে একে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দাও এই একটা আবদার তাকে করি আর হাদিয়া দেই আর যদি আবদার করার পরে আমাদের হাতে দিয়ে দেয় তাহলে তার কল্লা ফেলে দেব দিয়ে মাশাআল্লাহ এবং কিভাবে প্রতিশোধ নিবা আমাদের হাতে লোককে হত্যা করেছে মোহাম্মদ তার একটাকে আমরা হত্যা করতে পারলাম তো এই চিন্তা করে আমি গেলাম সাথীরা বলে যে ঠিক আছে ঢুকো এই প্রস্তাব নিয়ে যাও তো ঢুকলাম ঢুকে গিয়ে ফাসাজাদতুল্লাহু কামা কুনতু আসনা তাকে ওইভাবে কুর্নিশ করলাম কিছুটা সেজদার মতোই যেভাবে করে আসছিল কুর্নিশ করে ঢুকলাম তো আমাকে দেখে চিনলেন তিনি আমরা ইবনে আস বলেন আদনান যে আমাকে খুব ভালো করে চিনতেন বললেন মারহাবান বি সাদিকি বন্ধু ওয়েলকাম আহদাইতা লি মিন বিলাদিক শাইয়ান কি নিয়ে আসছেন আপনার দেশ থেকে আমার জন্য গিফট দিস টাইম কি নিয়ে আসছেন কুলতু নাম আইয়ুহাল মালিক কদ আহদাইতু লাকা উদুমান কাসিরা আমি অনেক চামড়া নিয়ে আসি যেগুলো আপনি দেখলে খুশি হয়ে যাবেন আপনার লোকদেরকে জিজ্ঞাসা করেন কি পরিমাণ আনছি তারপরে বললেন ও কিছু নিয়ে আসা হলো বের করে দেখাইলাম দেখেন এই সব নিয়ে আসছে দেখে খুব খুশি হয়ে গেল বাচ্চারা খুব এই এই হাদিয়াটা সে খুব পছন্দ করতো তারা ঠিক মতো ধরতে পেরেছে তারপরে বললাম যখন দেখেছি খুশি হয়ে গেছে চান্স নিলাম বললাম যে আপনার কাছ থেকে একটা লোক এখন বেরিয়ে গেছে এবং এটা আমাদের দুশ্মনের দূত দুশ্মনের পক্ষ থেকে চিঠি নিয়ে আসছে আপনি জানেন আমাকে এই দুধটা হ্যান্ড ওভার করবেন এই দরখাস্ত নিয়ে আসছি সে আমার এই লোকগুলো আমাদের অনেক বড় বড় লিডারকে হত্যা করেছে আমরা একটু প্রতিশোধ নিতে চাই বলে ফেললাম সাহস করে এই কথা এইটা শোনার পরে নাজ্জাশী যে কি গরম হয়ে উঠল এমন রাগ হয়ে গেল এবং সে তার হাতটাকে দিয়ে এভাবে একটা ইশারা করতে গিয়ে এমনি করে মানে নিজের নাকের মধ্যে এমনি মারলো জোরে এত ধরে মারলো আমি মনে করছি তার নাকি আজকে ভেঙে ফেলবে সে কারণ আমাকে তো আর মারতে পারে না আমি বিদেশি মেহমান আসছি নিজের নাকের মধ্যে এমনি জোরে মারলো তারপরে বললেন যে ফালাও তারপরে সাহাবী আমরা ইবনে আস বলেন ফালাও ইন শাক্কাত লি আব্দুল্লাহ দাখালতু ফিহা ফারাকান মিনহু আমি তার এই গরম রাগ হওয়া দেখে তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আগে থেকে ছিল যেভাবে সে রাগ হয়ে গেলো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম মনে হচ্ছিল যে জমিনের ভিতরে ঢুকে যায় কোনো জায়গায় আমাকে আশ্রয় দেবে কিনা জমিন তারপরে শেষে আমি নর্মাল করার জন্য বললাম আইয়ুহাল মালিক বাদশা আল্লাহ লাউ জানান্তু আন্নাকা তাকরাহু হাযা মা সালতুকাহু আমি যদি আসলে জানতাম যে আপনি এটাকে এত অপছন্দ করবেন সরি আমি তাহলে এটা বলতাম না আসলে তার মানে সে একটু অ্যাপোলজি দিলে টিল এরপরে কিন্তু নাজ্জাশী তো ইতিমধ্যে ইসলাম কবুল করে ফেলেছেন আপনারা জানেন হ্যাঁ তারপরে তিনি তখন কায়দা করে দাওয়াতি কাজ করলেন কায়দা করে দাওয়াতি কাজ করলেন কিভাবে বলে আতাস আলুনি আন ওয়াতিকা রাসূল রাজুলিন তুমি আমাকে চাচ্ছ ওই লোকের একটা দূতকে তোমার হাতে তুলে দিতে যেই লোকের কাছে আর নামুসুল আকবর আল্লাহর বড় ফেরেশতা জিব্রাইল ওহী নিয়ে আসেন আল্লাহ দিকান ইয়াতি মূসা আলী তাকতলাহু যিনি মূসা আলাইহিস সালামের কাছে সমস্ত আম্বিয়াকে আমার কাছে যিনি ওহী নিয়ে আসেন তার কাছ থেকে সেই জিব্রাইল ওহী নিয়ে আখিরি নবীর এই নবুয়তের দাওয়াত নিয়ে এবং ওহী নিয়ে এসেছে সেই লোকের দূতকে তুমি কতল করবে এই আশা করে তুমি আমার কাছে এসেছো বলে যে এই কথা শোনা তার মুখ থেকে শোনার পরে আমার চিন্তার মধ্যে আন্দোলন ঘটে গেল মাথার মধ্যে এবার আবার বিশাল চিন্তা ঢুকে গেল তখন বললাম আইয়ুহাল মালিক আকাদাকা হুয়া বাদশা আসলে কি উনি ওই লোক নাকি যার কাছে জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে এসেছেন এটা কনফার্ম আপনি নিশ্চিত ফাকাল ওয়াই হাকে ইয়া আমর আমর তুমি তোমার ধ্বংস হয়ে যাক এটা আরবদের কথার তরিকা আর কি আতিনি ওয়াতবাহু আমার কথা শুনো তার ধর্মকে অনুসরণ করো দাওয়া দিয়ে দিলেন ফাইন হুয়া আল্লাহ লা আলাল হক আল্লাহর কসম তিনি হক নবী হকের উপরে আছেন ওয়ালা ইয়াযহারান্না আলা মান খালাফু, যারাই তার বিরোধিতা করবে, দুশ্মনী করবে, দেখবে একদিন তাদের উপরে আল্লাহ তাকে বিজয় দান করে ফেলেছেন, তার দুশ্মনী করে বাঁচতে পারবে না। কামা দহারা মুসা আলা ফিরআউন জুনুদিহি, যেভাবে ফিরআউন আর বাহিনীকে আল্লাহ পরাজিত করে মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাই হবে আমার। আমার বললেন ফাবায়ইনুল্লাহু আলাল ইসলাম, আমার এবার কনভিন্স হয়ে বললেন ঠিক আছে ওনার পক্ষ থেকে তাহলে আপনি আমাকে ইসলামে ঢুকাই দেন, আমার বায়াত গ্রহণ করেন। প্রণাম, ঠিক আছে, আমি হাত প্রসারিত করলাম, তিনি আমার হাত ধরলেন, ধরে আমাকে ইসলামের ভিতরে দাখিল করে দিলেন, কালিমা শাহাদা পড়ে ফেললাম। সুমা খারাপ ছিল আসহাবী, আর আমি তো আবার আমার ভাইগুলার কাছে গেলাম, ও ওনারা দুইজন চান্স পান নাই, বাদশার পরিচিত একমাত্র উনি, বাকিদেরকে একটু দূরে রাখা হয়েছে, তাদের কাছে গেলাম। কদ হালা রাই আম্মা কানা আলাইহি, কিন্তু তারা এই মজলিসে আসে নাই, তারা তা আপন জায়গায় আসে, আমি লাইন ক্লিয়ার করলে তারপরে তারা আসবে আর কি, এইভাবে কন্ট্যাক্ট ছিল। কিন্তু আমি আমার ভাইগুলোকে বললাম না, বাকি দুইজনের যে সাথী ছিল আমার সঙ্গে, যে কজন ছিল, আমি আমার ইসলামকে তাদের কাছে গোপন রাখলাম, রেখে তারপরে আমি তাদের থেকে বিদায় নিয়ে ফেললাম। তাদেরকে বললাম তোমরা এখানে থাকো, আমি কায়দা করে ওখান থেকে ভেগে গেলাম, কারণ তারা কবুল করবেও না আর আমাকেও ছাড়বে না তারা। আমি নিজের রাস্তা বোঝার চেনার জন্য আমি বেরিয়ে গেলাম, ইসলাম কবুল করে ওদেরকে রেখে আমি মদিনার দিকে রওনা করে গেলাম। মদিনার দিকে রওনা করতে গিয়ে দেখি যে ঠিক ফতে মক্কার আখ্যান দিয়ে আমি রওনা করে দিয়েছিলাম, আর আমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল খালিদ ইবনে ওয়ালিদের, আর সেও দেখি যে এখন মক্কার দিকে রওনা করছে। মক্কা বিজয়ের আগের ঘটনা, হুদায়বিয়ার সন্ধির পরের ঘটনা, উমরায় কাজা উমরা পরের ঘটনা। দেখি যে কোথায় তুমি, আমাকে বললো যে ইয়া আবু সুলাইমান আইনা, যে আমাকে লক্ষ্য করে বললো যে কোন কোন দিকে রওনা করে দিয়েছেন। তখন আমি তাকে বলে দিলাম আল্লাহু লাকাদ ইস্তাকাম আল মানসিম, না খালিদকে জিজ্ঞেস করলাম কোন দিকে রওনা হয়ে দিয়েছেন, খালিদ আমাকে জবাব দিলেন শোনো রাস্তা পরিষ্কার হয়ে গেছে, এভরিথিং ইজ ক্লিয়ার নাও, ওয়া ইন্না রাজুল আলা নবী, এই লোকটি নবী মোহাম্মদ নবী ছাড়া আর কিছু না, আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, আযহাবু আল্লাহি উসলাম, আমি যাচ্ছি মদিনা তার হাতে ইসলাম কবুল করবো। হাত্তা মাতা, কতদিন আর এই জাহিলিয়াতের মধ্যে থাকবো, পরিষ্কার হয়ে গেছে আর এখন আর সুযোগ নেই। কুলতু আল্লাহি মা জিতু ইলা উসলিম, আমিও বললাম যে আমিও এই কামই করতে আসছি, আমি এসব কবুল করে ফেলেছি, তবু ওনার হাতে গিয়ে আবার কবুল করবো, আমিও মদিনার দিকে রওনা কর, চলো দুই ভাই একসাথে যাই। আমার বলেন যে দুইজন একসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলাম, আর সেখানে গিয়ে আমি তো আমার খবর দিয়েছি, দেখি খালিদ ইবনে ওয়ালিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে ইসলাম কবুল করলেন, বায়াত করলেন। তারপরে আমি ওনার কাছাকাছি গেলাম, বললাম ইয়া ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উবায়ুকা আলা আন তাগফিরা লি মা তাকাদ্দামা মিন যানবি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে বায়াত করবো, এখন কাহিনী বললেন, তারপরে আপনার হাতে নবায়ন করবো এবং বায়াত করবো, তবে একটা শর্ত হচ্ছে আমি যে কত গুনাহ করেছি, ইসলামের যে কত ক্ষতি করেছি, এগুলার ক্ষমার ব্যবস্থা আগে করে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আমার বায়া ফাইনাল ইসলাম ইয়াজুবু মা কানা ক্বাবলাহু, ইসলাম আমার কবুল করে ফেলো, বায়াত করে ফেলো, তুমি জানো না ইসলাম এর আগে যত ক্রাইম আছে যত অপরাধ আছে সবগুলোকে মুছে দেয়, আর হিজরত করলে বাকিটা হিজরতের আগে যা গুনাহ হয়েছে সব মাফ হয়ে যায়, তোমাদের আর চিন্তা কি। তারপরে আমরা বলেন যে আমি বায়াত করলাম, এরপরে আমি চলে আসলাম। তারপরে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন আসলামান নাসু ওয়া আমানা আমর ইবনুল আস, মানুষ ইসলাম কবুল করে ফেললো, আমর ইবনুল আস ইসলাম কবুল করেছে, আর মানুষের ইসলাম কবুল করতে বেশি বাকি নাই। ওনার এই কথাটার অনেক প্রভাব থাকবে যে মক্কা বিজয়ের আগেই এই খবর যখন পৌঁছে যাবে অনেকে ইসলামের জন্য রেডি হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে যখন এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলে মদিনায় থাকলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে খুব কাছে রাখতেন, কারণ তিনি জানতেন যে এই লোকটা অনেক বীর পুরুষ এই দুজনেই, এবং খুব বিচক্ষণ ব্যক্তি, মক্কার যত লিডার আছে রায়ের দিক থেকে পরামর্শ করতে বসলে তাদের সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরামর্শ যার কাছ থেকে আসে তিনি হচ্ছেন আমর ইবনে আস। কাজেই উনি ওনাকে কাছে রাখতে চাইলেন এবং ওনাকে পরবর্তী পর্যায়ে তিনি অনেক ভালো সম্মান দিলেন আলহামদুলিল্লাহ। এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হিজরি প্রায় 43 সনে ওনার ইন্তেকাল করেছিলেন, ওই সময় ওনার বয়স হয়েছিল 80 বৎসর এবং অনেক দায়িত্ব তিনি পালন করেছেন। পরবর্তী পর্যায়ে ওনাকে মিশরের গভর্নর করা হয়েছে, ওনার হাতে মিশর দখল হয়, মিশরে ইসলামের প্রচার হয়, অনেক কাজ হয়েছে ওনার হাতে আলহামদুলিল্লাহ। ইন্তেকালের সময় উনি ইমাম মুসলিম সহিহ মুসলিম হাদিসে এসেছে ইবনে সুমাসা আল মাহারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমর ইবনে আসের মৃত্যুর সময় ওনার কাছে দেখতে গিয়েছিলাম, উনি তখন প্রায় মৃত্যুর পূর্বক্ষণে হাজির, মৃত্যুর সঙ্গে সাকারাতের অবস্থা এসে গেছে। দেখলাম যে ফাবাকা তাউইলান ওয়া হাওয়ালা ওয়াজহু ইলাল জিদার, অনেকক্ষণ কাঁদলেন, অনেক কাঁদলেন এবং দেওয়ালের দিকে আমাদের থেকে মুখ ফিরিয়ে দেওয়ালের দিকে চেহারাটা নিয়ে কাঁদতে থাকলেন হু হু করে। তারপরে বললেন ফাজাআলা ইবনু ইয়াকুল, ওনার ছেলেটা বাবার এই কষ্ট দেখে কান্না দেখে বললেন, ইয়া আবাতা আমা বাশশারাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা, আপনি এত কাঁদেন কোন আব্বা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইসলাম কবুল করার পরে কত খুশি হয়েছেন, কত সুন্দর মন্তব্য করেছেন, আপনাকে অনেক সুসংবাদ দিয়েছেন যে সব গুনাহ আল্লাহর আপনি সব আগেরগুলো মাফ করে দিয়েছেন, এটা পরে আপনি এত কাঁদেন কেন? তখন তিনি বলে দেয়াল থেকে চেহারাটা অপোজিট দিকে ওদের দিকে মুখ ফিরিয়ে বললেন, কি করেছি আর আমি? তারপরে আরও বলেছেন যে আপনি অনেক কিছু করেছেন, মিশর বিজয় করেছেন, সেখানে কত লোক ইসলামী কবুল হয়েছে, ইসলাম কবুল করেছে, এত শান আপনার ইসলামের খেলাফতের সময় ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সময় এত কাজ করেছেন, সবগুলো শুনে তিনি বললেন, ইন্না আফদাল মা নুইদ্দু শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর যত কিছু করছি না করছি বাবা, এগুলোর কি আল্লাহর কাছে কবুল হয়েছে, কি ভ্যালু আছে না আছে জানি না, তবে শুধু আল্লাহর কাছে ওই শুক্রিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে কালিমাতু শাহাদা পড়ার যে তৌফিক দিয়েছেন, নসিব করেছেন, এইটা না পড়লে যে আমি কি থাকতাম, কাফের দলেই থাকতাম শুধুমাত্র, সেখান থেকে যে আল্লাহ আমাকে উদ্ধার করেছেন এটার জন্য অবশ্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা পেশ করি। আশা করছি কালিমা শাহাদার কারণে অন্তত আল্লাহ আমাকে সব মাফ করে দেবেন, এ আশা আছে। তবে আমি ইন্নি কুনতু আলা আতবাতিন সালাত, আমার জীবনে তিনটি হালাত ছিল, তিনটি বড় মোড় আমার জীবনে ঘুরেছে। প্রথম ছিল লাকাদ রাইতুনি ওয়া মা আহাদুন আশাদ্দু বুগদাল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আমাকে এমন ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কাউকে জীবনে আমি ঘৃণা করতাম না ইসলাম কবুল করার আগে, এত ঘৃণা করেছি কোনো আর কাউকে, কোনো ক্রিমিনালকে এত ঘৃণা আমি করিনি। ওয়ালা আহাব ইলাইয়া আন আকুনা কাদ ইস্তামকানতু ফি মিন ফাকাতালতু, এমন কি যে আমি কত চেষ্টা করেছিলাম যে কোনো গোপনে কোনো দিন যদি মুহাম্মাদের কল্লা ফেলে দিতে পারতাম, আমার এত জিঘাংসা আমার ছিল তাকে হত্যা করার জন্য। ফালাউ মিত্তু আলা তিলকাল হালে লাকুনতু মিন আহলিন নার, ওই হালাতেই যদি মরে যেতাম নিশ্চিত আমি জাহান্নামী হয়ে যেতাম, কিন্তু ওই হালাত থেকে আল্লাহ আমাকে দ্বিতীয় হালাতে নিয়ে এসেছেন। ফালামা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, আমার অন্তরে যখন আল্লাহ ইসলাম ঢুকিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, হাত প্রসারিত করতে বললাম আমি আপনাকে বায়াত করব, তিনি আমাকে বায়াত করতে উদ্যত হয়ে ধরতেছেন, আমি হাতটা সরিয়ে ফেললাম। ফাকালা মা লাকা ইয়া আমর, বায়াত করবা আবার হাত সরিয়ে নিচ্ছে কেন? বলতে আরাতে আস্তারিত, আমি বলেছিলাম আমি শর্ত করতে চাই, কি শর্ত? আস্তারিত বিমাদা আন ইউগফার আলিয়া, যে আমাকে ক্ষমা করে দেওয়া হবে, অ্যামনেস্টি ঘোষণা করা হবে আল্লাহর পক্ষ থেকে, যে আমার সব গুনাহ মাফ হয়ে গেছে, এইটার শুনতে চাই আমি, আমি কি অপরাধ করেছি আমি জানি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছিলেন, আমা আলিম তানাল ইসলাম ইহদে মা কানা কাবলা, তুমি কি জানতে পারোনি ইসলাম তার অতীতে সব কিছুকে মুছে দেয় আর হিজরত তার আগের সব কিছুকে মুছে দেয় আর হাজ এর আগের সব গুনাহকেও মুছে দেয়। আমি তিনটাই করেছি আলহামদুলিল্লাহ, ইসলাম কবুল করলাম, মদিনায় হিজরত করলাম, আল্লাহ হজরে নসিব করেছেন, এটা আমার দ্বিতীয় হালত ছিল। তারপরে এই হালতের মধ্যে আল্লাহ আমাকে এমন করলেন যে আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম ব্যক্তি আর কেউ থাকলো না, আমার সবচেয়ে মহাব্বতের পাত্র তিনি হয়ে গেলেন। এমনকি আমি কি ওনাকে এত মহব্বত করতে শুরু করলাম যে দেখতে মনে চায়, মহব্বতের সঙ্গে ভক্তি সম্মান এভাবে আসলো, চোখটা খুলে ভালো করে ওনাকে দেখার মতো মানে পারলাম না, আর চোখটা নেমে আসতো আর মনে হয় যেন যে আমি ওনাকে ভালো করে দেখতেই পারলাম না, উনি তো ইন্তিকাল করেছেন, ওনাকে আমার মিসিং এত এত ফিল করছি। ওলা সুয়েল তু আনেসে ভাউ মা আতাক্তু, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখতে কেমন ছিল ওনার গঠনটা, আমি বর্ণনা করতে পারবো না, কারণ আমি তাকালি আমার চোখটা নেমে আসতো সম্মানের কারণে, মহব্বত সম্মান দুটো পাশাপাশি আমাকে এভাবে জড়িয়ে ধরেছিল, যার ফলে চোখটা খুলে ভালো করে দেখতে পারিনি। ওলামুত্তু আলা তিলকাল হালিলা রাজাউতু আনা কুনা মিন আহলি জান্নাহ, ওই অবস্থায় আমার ইন্তেকাল হয়ে গেলে আমি খুবই আশা করতে পারতাম যে আমি জান্নাতি হয়ে যাব, কিন্তু এরপরে আমার আরেকটি হালাত হয়ে গেল, সেই হালাতটা কি, সুমা ওয়ালিনা আশিয়া আমা আদ্রি মা হালি ফিহা, তারপরে একটা পরিবর্তন ঘটলো, আমি জানি না এই অবস্থায় আমার হাল এখন আল্লাহর কাছে কোন অবস্থায় আছে, ফাইদা আনামিতু ফালাই তাসহাবুনি না ইহাতুন ওয়ালা নার, এখন এই তৃতীয় হালতটা কি জানেন, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যখন যুদ্ধ হয় তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সবচেয়ে বড় ওনার মন্ত্রীর মতো, ওনার প্রধানমন্ত্রীর মর্যাদার মতো কে ছিলেন, আমর ইবনে আস, সুদক্ষ সেনাপতির কাজ করেছেন, সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়ার বাহিনীর সঙ্গে যুদ্ধ হচ্ছে তাই না, যুদ্ধে মুয়াবিয়ার বাহিনী পরাজিত হতে যাচ্ছে, আমর ইবনে আসের মাথায় বুদ্ধি আসলো তিনি তার পক্ষে মুয়াবিয়ার জন্য কাজ করছেন, জলদি করে কোরআন শরীফের কে বর্ষার আগে মাথায় লটকান যাদের কাছে কোরআন শরীফের যত পাতা আছে, কি লটকে বলছে দেখো দেখো যুদ্ধ নাই, এই কোরআন অনুযায়ী ফয়সালা হয়ে যাবে, আমরা যুদ্ধ করার দরকার নাই, সেই কাহিনী। তখন আলী আলী পক্ষের লোকেরা বললো যে কোরআন লটকে দিয়েছে, তা কোরআনের ফয়সালা অনুযায়ী মীমাংসা করতে চায়, কাজে যুদ্ধ করা অ্যালাউড হবে না, আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন, এটা একটা তারা যুদ্ধের স্ট্র্যাটেজি করেছে, আসলে তারা কোনো ফয়সালায় আসবে না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, কিন্তু ওনার বাহিনীর কিছু লোকে বলে না কোরআন দিয়ে ফয়সালা করতে চায় তার বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা যুদ্ধ করতে পারবো না, আলী রাদিয়াল্লাহু আনহু বাধ্য হলেন তার ভিতরে নিজের বাহিনীর ভিতরে গণ্ডগোল লেগে যাবে, যুদ্ধ থামিয়ে সন্ধ্যের দিকে গেলেন, আলাপ আলোচনা হলো, পরে কি ফর্মুলা আসলো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ফর্মুলা ছিল যে আমাদের যুদ্ধ থেমে দিয়ে আমাদের এই এই পক্ষের মুয়াবিয়া পক্ষের একজন আলীর পক্ষের একজন দুইজনে বসে একটা ফর্মুলায় আসবে কিভাবে সন্ধি হয়ে এবং এই রক্তপাতে উম্মতকে উদ্ধার করা যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে পাঠানো হলো কাকে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু পক্ষ থেকে উনি আসলেন, সরি আলী রাদিয়াল্লাহু আনহু পক্ষ থেকে কে আসলেন, আবু মুসা আশআরী, আর মুয়াবিয়ার পক্ষ থেকে আসলেন কে, আমর ইবনে আস, দুইজনে বসে আলাপ আলোচনা করলেন, আমর ইবনে আস খুব খুব চালাক ছিলেন খুবই, আর আবু মুসা আশআরী ছিলেন সরল প্রকৃতির, তিনি প্রস্তাব দিলেন যে শোনেন এই দুইজনের নেতৃত্ব নিয়ে উম্মতের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গেছে, এই দুইজনকে আমরা নেতৃত্বকে অফ করে দিয়ে দিই, আর তৃতীয় একজনকে উম্মত নেতৃত্ব লিডারশিপ খলিফা বানিয়ে দিলে আশা করা যায় আর দুই গ্রুপ থাকবে না, সব এক গ্রুপ হয়ে যাবে। আবু মুসা আশআরী সরল মানে বললেন ভালোই তো, ভালো বুদ্ধি দিয়েছেন, চমৎকার, আমি এগ্রি, ফাইন, তাহলে উভয়কে ডেকে এখন আপনি আপনারটা ডিক্লেয়ার করবেন, আমি আমার লিডারটা ডিক্লেয়ার করব। তখন ইতিহাসে যতটুকু এসেছে আর ইতিহাসে কিছু বাড়ানো হয়েছে না কমানো হয়েছে আল্লাহ তালাই ভালো জানেন, তখন আবু মুসা আশআরী বলেছিলেন কি যে আমি তো, উনি বলেন কে আগে করবো, আপনি আগে করেন, আপনি মুরব্বী মানুষ, ওনাকে দিয়ে আগে করিয়ে দিয়েছে, উনি বললেন যে এইটা আমরা অ্যাগ্রি করেছি, আমি ডিক্লেয়ার করে দিচ্ছি যে আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের পদ থেকে প্রত্যাহার করে আর বাকিটা উনি করবেন, ওনাকে প্রত্যাহার করে আমরা তৃতীয় একজনকে উম্মতের খলিফা বানাবো, লিডার বানাবো। তো ওনারটা ডিক্লেয়ার করে দিয়ে উনি থামলেন, এখন ওনার পালা আসলো, তিনি বললেন যে আমরা আলাপ আলোচনা করেছি, এখন উনি যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রত্যাহার করে নিয়েছেন নেতৃত্বের পদ থেকে, এখন তো উনি যদি অপসারিত হয়ে যান, প্রত্যাহার হয়ে যায়, তাহলে তো লিডারের একজন থাকে মাত্র, তো একজনকে আবার প্রত্যাহার করে ফেললে তো আবার কাওটিক সিচুয়েশন হয়ে যাবে, তা আমি ডিক্লেয়ার করে দিই মুয়াবিয়া খলিফা হবেন। তখন তো আলী রাদিয়াল্লাহু আনহু বুঝলেন এবার দেখছ আমি কি বুঝি বলেছিলাম, তখন টু লেট হয়ে গেছে। যাই হোক, এ সন্ধি আর কার্যকরী হয় নাই, এটা আর হয় নাই, কিন্তু পরে তবুও রক্তপাত বন্ধ হয়েছে যে ঠিক আছে আমরা এটা নিয়ে যুদ্ধ আর করব না, আমরা পরবর্তী পর্যায়ে আলাপ আলোচনা করব। তো এই বিষয়গুলো ওনাকে খুব পীড়া দিয়েছে ইন্তেকালের আগে, যে আমার জীবনের প্রথম চ্যাপ্টারটা খুব খারাপ ছিল, সেটা থেকে আল্লাহ উদ্ধার করলেন, দ্বিতীয় চ্যাপ্টারে আমি তো একেবারে জান্নাতের ব্যাপারে খুবই কনফিডেন্ট থাকতে পারতাম, আল্লাহর কাছে রহমতের আশা করতে পারতাম, তৃতীয় ঘটনা কোন হালতে আমাকে আল্লাহর কাছে আমি যাই গিয়ে পৌঁছবো এটা নিয়ে আমি চিন্তায় আছি। তো যাই হোক, এখন সাহাবি তো আল্লাহ তাআলা হয়তো এটা মাফ করে দিতেও পারেন ওনার ইয়ের কারণে, কন্ট্রিবিউশনের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করে দিতে পারেন। তারপরে তিনি বললেন, ওই ছেলেকে ওসিয়ত করলেন যে ফাইদা দাফান তুমুনি ফাসুন্নু আলা তুরাবি সান্নান, তোমরা আমাকে যখন কবর দেবে, একটা কথা, ফাইদা আনা মৃত্যু ফালা তাসহাবনি না এ হাতন ওয়ালা না, খবরদার আমাকে কবর দিতে যারা যাবে কোনো মহিলা যেন যায় না, না যায় আমার কবর পর্যন্ত, কাঁদতে কাঁদতে এরা যেন মহিলাদেরকে নেবে না, আর কোনো আগুন এর মশাল নিয়ে আমার যাবে না, হয়তো ওনার রাত্রে ইন্তেকাল হয়েছে, রাতের বেলা মশাল জাতীয় কিছু মশাল নিও না, লাইট টাইট হতে পারে, এই জাতীয় নিবে না, আগুন নিবে না, আর যখন আমাকে দাফন করে ফেলো আমার কবরের উপরে তোমরা যখন মাটি নিক্ষেপ করবে একটু মাটিগুলোকে আস্তে আস্তে নিক্ষেপ করো, এরকম ঘাপাস ঘাপাস করে নিক্ষেপ করো না, কারণ কষ্ট হবে আমার সাথে, আমি ভয় পেয়ে যাব, আস্তে করে আলতো করে। এই জন্য আমরা যখন কবরস্থ করি কি করতে হবে, খুব আস্তে করে একটু হাতটাকে নিচু করে উপরে থেকে এরকম করে ধূপ ধূপ করে, যে অনেকে করে ফেলেন, এই যে মরে গেছে এখন তার টের পায় না, ধূপ ধূপ করে দিচ্ছে না, আসলে ঠিক না, ওনার টের পাওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে, আর রুহ তো মৃত্যু হয় নাই, রুহের সঙ্গে কানেকশন আছে, কাজে খুব আলতো করে আস্তে করে যেন এই মাটিটা দেওয়া হয়। সুম্মা আকিমু হাওলা কবরি কাদরামাতুন হারু জাজুরুন ওয়াইকসামু রাহমুহা হাত্তা আস্তা আনিসাবিকুম, তারপর আমার কবর দিয়েই সঙ্গে সঙ্গে চলে এসো না, কিছুক্ষণ সময় থাকো, একটা উঁটকে জবাই করে গোস্ত বন্টন করতে ভাগ করে নিয়ে যেতে ততক্ষণ সময় লাগে, ততক্ষণ সময় আমার কবরের পাশে থাকো, একটু দোয়া টোয়া করো, আল্লাহ বিল্লাহ করো, তাহলে আমি ভালো লাগবে যে আমার ভাইরা আমাকে কবর দিয়েই চলে যায় না, আসে কিছুক্ষণ আমার পাশে। তোমরা থাকতে থাকতেই যদি আমার কাছে আল্লাহ ফেরেশতারা আসেন মুনকার এবং নাকির, তারা কি খবর নিয়ে আসে, আমি একটু তোমরা থাকো ওই পর্যন্ত, তো ওনার উপরে থেকে থাকলেও কি আর ভিতরে হেল্প করতে পারবেন নাকি, তা তো আর পারবেন না, তবু ওনার মনের আবেগ আর কি এবং আল্লাহর ভয়ের ভীত হওয়ার ওনার এই খবরটা এসেছে। রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা ওনাকে রহমত করুন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন। আমরা এখন আমাদের রয়ে গেল খালিদ ইবনে ওয়ালিদের ইসলাম কবরের ঘটনাটা, আজকে আর কভার করা যাবে না, এটা একটু লম্বা আছে, ওনার কাহিনীটা আমরা আগামী সপ্তাহে শুনি। আমরা ইবনে আজ পর্যন্ত আজকে থাকুক, ওবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।